দানিয়েলের পুস্তক নম্বর ১১৬।
প্রতিশোধের দিনগুলির উন্মোচন, জিরোমিয়াহের সতর্কবার্তা ও অন্তিম প্রজন্ম সম্পর্কে একটি ভবিষ্যৎবাণীমূলক অন্বেষণ।
আমরা পূর্ববর্তী প্রবন্ধে জিরোমিয়ার ৫০তম অধ্যায় বিবেচনা করছিলাম এবং সেই অংশে বাবিলনের ওপর যে বিচার রয়েছে তা যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসন্ন রবিবারের আইন থেকে শুরু হয়ে ঈশ্বরের ক্রোধে গিয়ে শেষ হয়। কার্যনির্বাহী বিচার হল প্রভুর প্রতিশোধের দিন, যা খ্রিস্টাব্দ ৭ সালে জিরুসালেমের ধ্বংস দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল। খ্রিস্টাব্দ ২৭ সালে রোমের হাতে সংঘটিত জিরুসালেমের ধ্বংসটি নেবুকদনেস্সার কর্তৃক সংঘটিত জিরুসালেম ধ্বংসের দ্বারা পূর্বচিত্রিত ছিল। এগুলো একত্রে তুরের সেই বেশ্যার কার্যনির্বাহী বিচারের দুই সাক্ষী প্রদান করেছে, যিনি প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ের সেই একই বেশ্যা।
জিরোমিয়া আমাদের জানান যে শীঘ্র আসন্ন রবিবার আইন দিয়ে শুরু হয়ে যখন আধুনিক বাবিলের বিরুদ্ধে প্রভুর প্রতিশোধ সম্পন্ন হবে, তখন সেই দিনগুলোতে এবং সেই সময়ে প্রভু বলেন, ইসরায়েলের অপরোক্ষ খোঁজা হবে কিন্তু কিছুই পাওয়া যাবে না, আর যিহুদার পাপ সেগুলিও পাওয়া যাবে না, কারণ আমি যাদের অবশিষ্ট রাখি তাদের আমি ক্ষমা করব। সেই দিনগুলোতে ১৪৪,০০০ জনের সিল মোহর দেওয়া ইতিমধ্যেই সম্পন্ন হবে।
ভাইয়েরা, প্রস্তুতির মহান কাজে তোমরা কি করছ? যারা জগতের সঙ্গে এক হচ্ছে তারা জাগতিক ছাঁচ গ্রহণ করছে এবং পশুর চিহ্নের জন্য প্রস্তুতি নিচ্ছে। যারা নিজের প্রতি অবিশ্বাসী, যারা ঈশ্বরের সামনে নিজেদের নম্র করছে এবং সত্য মান্য করে, তাদের আত্মাকে শুদ্ধ করছে, তারা স্বর্গীয় ছাঁচ গ্রহণ করছে এবং কপালে ঈশ্বরের মোহরের জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন ফরমান জারি হবে এবং মোহর বসানো হবে, তখন তাদের চরিত্র অনন্তকাল নির্মল ও কলঙ্কহীন থাকবে। টেস্টিমনিজ খণ্ড এই পরিতেল আছে।
কার্যকর বিচার শুরু হয় প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বর দিয়ে, যে পুরুষ ও নারীকে বাবিল থেকে পালাতে আহ্বান করে এবং জিরোমিয়ার বলেন, তাদের দিন এসে গেছে, তাদের পরিদর্শনের সময়। বাবিলের দেশ থেকে যারা পালিয়ে রক্ষা পায় তাদের কণ্ঠ, সিয়নে আমাদের প্রভু ঈশ্বরের প্রতিশোধ, তার মন্দিরের প্রতিশোধ ঘোষণা করার জন্য। বাবিলের বিরুদ্ধে তীরন্দাসদের একত্র কর, তোমরা সকলেই যারা ধনুক টানো, চারদিকে তাকে ঘিরে শিবির স্থাপন কর, তার মধ্যে কেউ যেন পালাতে না পারে, তার কাজ অনুযায়ী তাকে প্রতিদান দাও, সে যা যা করেছে তোমরা তার প্রতি তাই কর, তার বিচার তীরন্দাসদের দ্বারাই সম্পন্ন হয়। শাস্ত্রে তীরন্দাজের প্রথম উল্লেখ ইসমাইল সম্পর্কে।
আর ঈশ্বর বালকের কণ্ঠস্বর শুনলেন, আর ঈশ্বরের দূত স্বর্গ থেকে হাগারকে ডেকে বললেন, হাগার, তোমার কি হয়েছে? ভয় করো না, কারণ ঈশ্বর যেখানে সে আছে সেখানেই বালকের কণ্ঠস্বর শুনেছেন। উঠো, বালককে তুলে নাও এবং তাকে তোমার হাতে ধরে রাখো, কারণ আমি তাকে একটি মহান জাতিতে পরিণত করব। আর ঈশ্বর তার চোখ খুলে দিলেন এবং সে একটি জলের কূপ দেখল, আর সে গিয়ে পাত্রে জল ভরল এবং বালককে পান করাল। আর ঈশ্বর বালকের সঙ্গে ছিলেন, আর সে বড় হয়ে উঠল এবং মরুভূমিতে বাস করতে লাগল এবং একজন ধনুর্বিদ হল। উৎপত্তি ২১:২৭।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ে মহাভূমিকম্পের ঘণ্টা রোমের ব্যভিচারিণীর উপর কার্যকর বিচারকার্যের সূচনাকে চিহ্নিত করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে শীঘ্র আসন্ন রবিবার আইনে শুরু হবে। সেই ঘণ্টাতে তৃতীয় হায় দ্রুতই আসে এবং সপ্তম স্বর্গদূত তুর্যধ্বনি করলেন। তৃতীয় হাই হল সপ্তম তুর্য, পোপীয় কর্তৃত্বের চিহ্ন, রবিবার উপাসনা যারা চাপিয়ে দেয়, এবং ঈশ্বরের কর্তৃত্বের চিহ্ন, বিশ্রাম দিনের উপাসনা যারা রক্ষা করেন, তাদের অত্যাচার করে, তাদের ওপর তানোর বিচার আনতে ইসলামের তীরন্দাজদেরই ব্যবহৃত হয়।
লুক ১১ অধ্যায়ে জিরুসালেম ও মন্দিরের ধ্বংস সম্পর্কে শিষ্যদের প্রশ্নের উত্তরে যিশু এমন একটি ঐতিহাসিক বর্ণনা দেন যা শেষ দিনগুলোর ইতিহাসেরও প্রতিনিধিত্ব করে। তিনি প্রতিশোধের দিনসমূহ এর উল্লেখ করেন, যা মসীহ হিসেবে তার সেবাকার্যের একটি অপরিহার্য ভাববাদী বৈশিষ্ট্য ছিল, যা তিনি নাসরতের গির্জায় নবী যিশায়ার বই থেকে পাঠ করে তার সেবাকার্যের উদ্বোধনী ঘোষণায় চিহ্নিত করেছিলেন। নাসরতের সেই ঘোষণা এবং যিশায়ার সেই অংশটি কেবল তার সেবাকার্যই নয়, তার শিষ্যদের বার্তাকেও এবং আরও নির্দিষ্টভাবে ১৪৪,০০০ আন্দোলনের কাজ ও সেবাকার্যকেও প্রতিনিধিত্ব করেছিল।
প্রভু ঈশ্বরের আত্মা আমার উপর,
কারণ প্রভু আমাকে নম্রদের কাছে সুসমাচার ঘোষণার জন্য অভিষিক্ত করেছেন। তিনি আমাকে ভগ্ন হৃদয়দের ঘা বেঁধে দিতে, বন্দীদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে আর বদ্ধদের জন্য কারাগারের দ্বার খুলে দিতে পাঠিয়েছেন। প্রভুর অনুকম্পার বছর এবং আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করতে, সকল শোকগ্রস্তকে সান্ত্বনা দিতে, সিয়নে যারা শোক করে তাদের জন্য ব্যবস্থা করতে, তাদেরকে ছাইয়ের বদলে সৌন্দর্য, শোকের বদলে আনন্দের তেল, ভারাক্রান্ত আত্মার বদলে প্রশংসার বস্ত্র দিতে, যাতে তারা ধার্মিকতার বৃক্ষ নামে পরিচিত হয়, প্রভুর রোপণ, যাতে তিনি মহিমাপ্রাপ্ত হন। তারা প্রাচীন ধ্বংসাবশেষ নির্মাণ করবে, প্রাচীন উজাড় স্থানগুলো উত্থিত করবে, বহু প্রজন্মের ধ্বংসপ্রাপ্ত নগরসমূহ মেরামত করবে, আর পরদেশীরা দাঁড়িয়ে তোমাদের পশুপাল চড়াবে, আর বিদেশীদের সন্তানরা তোমাদের লাংলো চালক ও দ্রাক্ষাক্ষেতের পরিচর্যাকারী হবে। কিন্তু তোমরা প্রভুর যাজক নামে পরিচিত হবে, মানুষ তোমাদের আমাদের ঈশ্বরের সেবক বলবে, তোমরা জাতিসমূহের ধনসম্পদ ভোগ করবে এবং তাদের মহিমায় তোমরা গৌরব করবে, তোমাদের লজ্জার বদলে তোমরা দ্বিগুণ পাবে, অপমানের বদলে তারা তাদের অংশে আনন্দ করবে, তাই তাদের দেশে তারা দ্বিগুণ অধিকার পাবে, তাদের জন্য চিরস্থায়ী আনন্দ হবে, কারণ আমি প্রভু ন্যায় বিচারকে ভালোবাসি, হোমবলির নামে লুটপাট ঘৃণা করি, আমি সত্যের সঙ্গে তাদের কাজ পরিচালনা করব এবং তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি করব, আর তাদের বংশধর জাতিসমূহের মধ্যে পরিচিত হবে, আর তাদের সন্তান সন্ততি লোকদের মধ্যে, যারা তাদের দেখবে সবাই স্বীকার করবে যে তারা সেই বংশধর যাকে প্রভু আশীর্বাদ করেছেন। আমি প্রভুতে অত্যন্ত আনন্দ করব, আমার প্রাণ আমার ঈশ্বরে উৎফুল্ল হবে, কারণ তিনি আমাকে পরিত্রাণের বস্ত্রে পরিয়েছেন, তিনি আমাকে ধার্মিকতার আচ্ছাদনে আচ্ছাদিত করেছেন, যেমন এক বর অলঙ্কারে নিজেকে শোভিত করে, আর যেমন এক কণে তার গহনায় নিজেকে সজ্জিত করে, কারণ যেমন পৃথিবী তার অঙ্কুর উৎপন্ন করে এবং যেমন উদ্যান তার মধ্যে বপনকৃত জিনিসকে অঙ্কুরিত হতে দেয়, তেমনি প্রভু ঈশ্বর সকল জাতির সামনে ধার্মিকতা ও স্তবকে অঙ্কুরুদ্গম করাবেন। ইশাইয়া ৬১ একদিও।
ইজেকিয়েল নবম অধ্যায়ে যাদের সিল মোহর করা হয়েছে সেই ১,৪৪,০০০ হলেন তারা, যারা গির্জায় এবং বিশ্বে পাপের জন্য শোক করছেন। প্রভুর অনুগ্রহের বৎসর এবং আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন, সেই সময় যখন সিয়নে যারা শোক করে তারা সান্ত্বনা পায় এবং প্রভুকে মহিমা দেওয়ার জন্য ধার্মিকতার বৃক্ষ হয়ে ওঠে, তারা প্রভুকে মহিমা দেয়, কারণ সেই দিনগুলিতে এবং সেই সময়ে প্রভু বলেন, ইসরায়েলের অধর্ম খোজা হবে এবং কিছুই থাকবে না, যারা শোক করে তারাই সিলমোহর প্রাপ্ত এবং তারাই প্রাচীন ধ্বংসাবশেষগুলো পুনর্নির্মাণ করবে, যারা পূর্বেকার ধ্বংসস্তূপগুলোকে তুলে দাঁড় করাবে এবং যারা উজাড় শহরগুলো বহু প্রজন্মের ধ্বংসাবশেষ মেরামত করবে, তাদেরকে প্রভুর যাজক নামে ডাকা হবে এবং লোকেরা তাদেরকে আমাদের ঈশ্বরের পরিচারক বলে সম্বোধন করবে।
১,৪৪,০০০এর ধার্মিকতা সমস্ত জাতির সামনে ফুটে উঠবে যখন তারা মহাভূমিকম্পের সময় পতাকা হিসেবে উত্তোলিত হবে। তাদের ধার্মিকতা ক্রমান্বয়ে বিকশিত হয়, কারণ এটি পৃথিবী যেমন তার কুড়ি অঙ্কুরিত করে এবং উদ্যান যেমন তার মধ্যে বপন করা জিনিসগুলোকে অঙ্কুরিত করে, তেমনি প্রভু ঈশ্বর ধার্মিকতা ও স্তুতিকে অঙ্কুরিত করবেন। ১,৪৪,০০০এর মোহরবদ্ধকরণ শুরু হয়েছিল ২০০১ সেপ্টেম্বর শেষ বৃষ্টির আগমনে, তখনই পৃথিবীর কুড়িগুলো উন্মেষ লাভ করেছিল। ঈশাইয়া কবে কুড়িগুলো অঙ্কুরিত হয় তা চিহ্নিত করেন।
মাপে মাপে যখন তা অঙ্কুরিত হয় তুমি তার সঙ্গে তর্ক করিবে, সে পূর্ব বাতাসের দিনে তার প্রচণ্ড বাতাসকে থামিয়ে রাখে, অতএব এ দ্বারাই জাকবের অপরাধ পরিশোধিত হবে এবং তার পাপ দূর করার সমস্ত ফল এটাই, যখন সে বেদীর সব পাথরকে টুকরো টুকরো করে চূর্ণিত চুনাপাথরের মতো করে, তখন উপবন ও মূর্তিগুলি আর দাঁড়িয়ে থাকবে না। ঈশাইয়া ২,৬,৮,৯।
পূর্ব বাতাসের দিনে, যা তার প্রচণ্ড বাতাস এবং যেটিকে তিনি রোধ করেন, কুড়ির ফুটে ওঠা শুরু হবে যখন বৃষ্টি পরিমিত হবে। স্টেয়েথ শব্দের অর্থ সংযত। প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ের চারজন স্বর্গদূত যখন চার বাতাসকে রুদ্ধ করে রাখেন, তখন ১,৪৪,০০০কে সিলমোহর দেওয়া শুরু হয়। সেই সময়ে শেষ বৃষ্টি পরিমিতভাবে ছিটিয়ে পড়তে শুরু করে, কারণ পদটিতে মেজর শব্দের অর্থ পরিমিতি। ১,৪৪,০০০কে সিলমোহর দেওয়ার সময়কালের শুরুতে
শেষ বৃষ্টি পরিমিত থাকে, আর সময়কালের শেষে তা থাকে অপরিমিত।
ঈশ্বরের আত্মার মহাবর্ষণ, যা তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করে, তা আসবে না যতক্ষণ না আমাদের মধ্যে এমন এক আলোকিত জনগোষ্ঠী প্রস্তুত হয়, যারা অভিজ্ঞতার মাধ্যমে জানে ঈশ্বরের সঙ্গে সহশ্রমিক হওয়ার অর্থ কী। যখন খ্রিস্টের সেবায় আমাদের সম্পূর্ণ সর্বান্তকরণ উৎসর্গ থাকবে, তখন ঈশ্বর তা স্বীকার করবেন তার আত্মা অপরিমিতভাবে বর্ষণ করে। কিন্তু এটা হবে না যতক্ষণ গির্জার বৃহত্তম অংশ ঈশ্বরের সঙ্গে সহশ্রমিক না হয়। স্বার্থপরতা ও আত্মভোগিতা যখন এত স্পষ্ট, যখন এমন এক মনোভাব প্রাধান্য পায় যে কথা দিয়ে প্রকাশ করলে কাইনের সেই উত্তরের মতো শোনায়, আমি কি আমার ভাইয়ের রক্ষক, তখন ঈশ্বর তার আত্মা বর্ষণ করতে পারেন না। যদি এই সময়ের সত্য, যদি চারদিকে ঘনীভূত হতে থাকা সেই সব লক্ষণ যা সাক্ষ্য দেয় যে সব কিছুর পরিসমাপ্তি সন্নিকটে, সত্যকে জানি বলে যারা দাবি করে তাদের নিদ্রিত শক্তিকে জাগাতে যথেষ্ট না হয়, তবে যে আলো এতদিন ধরে জ্বলছিল তার অনুপাতে অন্ধকার এই আত্মাগুলোকে আচ্ছন্ন করবে। চূড়ান্ত হিসাব নিকাশের মহাদিনে তাদের উদাসীনতার জন্য ঈশ্বরের সামনে পেশ করার মতো অজুহাতের ছিটে ফোটাও থাকবে না। কেন তারা ঈশ্বরের বাক্যের পবিত্র সত্যের আলোতে বাস করেনি, চলেনি, কাজ করেনি, এবং সে মাধ্যমে তাদের আচরণ, তাদের সহানুভূতি ও তাদের উৎসাহের দ্বারা পাপ অন্ধকারে ঢেকে থাকা পৃথিবীর কাছে সুসমাচারের শক্তি ও বাস্তবতাকে যে খণ্ডন করা যায় না তা প্রকাশ করেনি, এ বিষয়ে উপস্থাপনের মতো কোনো কারণ থাকবে না। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 21 জুলাই 1896।
শেষ বৃষ্টির পরীক্ষার সময়কাল এবং 144,000-এর শীলকরণ পবিত্র আত্মার বর্ষণের পরিমাপ দিয়ে শুরু হয়, কারণ গম ও আগাছা ফসল কাটার সময়ে পৌঁছে গেছে। বৃষ্টি উভয় শ্রেণীকে পরিপক্কতায় নিয়ে আসে, তারপর পরীক্ষার সময়ের শেষে গম ও আগাছা পৃথক করা হয়, এবং তখন গম অভিজ্ঞতার মাধ্যমে জানবে ঈশ্বরের সঙ্গে সহশ্রমিক হওয়ার অর্থ কী। তখন তারা খ্রিস্টের সেবায় সম্পূর্ণ সর্বান্তকরণে নিজেদের উৎসর্গ করবে, ঈশ্বর তা স্বীকার করবেন তার আত্মাকে পরিমাপহীনভাবে ঢেলে দিয়ে।
প্রচণ্ড পূর্ব বাতাসের দিন 2008 সালের 11 সেপ্টেম্বর এসে পৌঁছাল, এবং শেষ বৃষ্টির নকল শান্তি ও নিরাপত্তা বার্তা বনাম ঈশ্বরের প্রতিশোধের দিনকে চিহ্নিতকারী বার্তা, এ নিয়ে হাবাক্কুকের বিতর্ক শুরু হল। সেই সময়ে গাছপালাগুলো গম ও আগাছা উভয়ই কুড়ি ধরতে, এবং যে ফল তারা শীঘ্র আগত রবিবার আইনের বিচারে প্রকাশ করবে সেই ফল দিতে শুরু করল।
আবার এই দৃষ্টান্তগুলি শিক্ষা দেয় যে বিচারের পর আর কোনো পরীক্ষাকাল থাকবে না। সুসমাচারের কার্য সমাপ্ত হলে সঙ্গে সঙ্গেই সৎ ও অসৎদের মধ্যে পৃথকীকরণ অনুসরণ করে, এবং প্রত্যেক শ্রেণীর পরিণতি চিরকালের জন্য নির্ধারিত হয়ে যায়। ক্রাইস্টস অবজেক্ট লেসন্স 123।
ইজেকিয়েলের 8ম অধ্যায়ে একটি শ্রেণী সূর্যকে প্রণাম করে, আর 9ম অধ্যায়ে অন্যটি ঈশ্বরের সিলমোহর গ্রহণ করে। লুকের 21ম অধ্যায়ে খ্রিস্ট 144,000-কে চিহ্নিত করছেন, এবং তিনি এমন একটি চিহ্ন নির্দেশ করেন যা দ্বারা পৃথিবীর ইতিহাসের শেষ প্রজন্ম চিহ্নিত হয়। তিনি সেই চিহ্নটি চিহ্নিত করেছিলেন যা খ্রিস্টানদের জিরুসালেমের ধ্বংস থেকে পালাতে চিনে নিতে হবে।
আর যখন তোমরা দেখবে যে জিরুসালেম চারদিকে সৈন্যবাহিনী দিয়ে ঘেরা, তখন জেনে নাও যে তার উজাড় হওয়া আসন্ন। তখন যারা ইহুদিয়ায় আছে তারা পাহাড়ে পালিয়ে যাক, আর যারা শহরের ভেতরে আছে তারা বেরিয়ে যাক, আর যারা গ্রামাঞ্চলে আছে তারা যেন সেখানে প্রবেশ না করে, কারণ এগুলো প্রতিশোধের দিন, যাতে যা যা লেখা হয়েছে সবই পূর্ণ হয়। লুক 31:2-2।
যিশু পঙ্ক্তি পর পঙ্ক্তি ধরে সেই চিহ্নটির আরও ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য চিহ্নিত করেছিলেন, কারণ তার কথাগুলি কেবল লুকের দ্বারাই নয়, মথি ও মার্কের দ্বারাও লিপিবদ্ধ হয়েছে।
আর রাজ্যের এই সুসমাচার সমস্ত জাতির কাছে সাক্ষ্যস্বরূপ সমগ্র পৃথিবীতে প্রচারিত হবে, তারপরই শেষ আসবে। অতএব যখন তো মরা নবী দানিয়েলের কথিত উজাড় করার জঘন্যতাকে পবিত্র স্থানে দাঁড়াতে দেখবে যে পরে সে বুঝুক, তখন জিহুদিয়াতে যারা আছে তারা পাহাড়ে পালিয়ে যাক, মথি 24:14 বলনছান।
আর আগে সুসমাচার সকল জাতির মধ্যে প্রচারিত হতে হবে, কিন্তু যখন তারা তোমাদের ধরে নিয়ে যাবে এবং হস্তান্তর করবে, তখন আগে থেকে কি বলবে তা নিয়ে চিন্তা করো না, আগেভাগে পরিকল্পনাও করো না, বরং সেই সময়ে তোমাদের যা দেওয়া হবে তাই বলবে, কারণ কথা বলছো তোমরা নও বরং পবিত্র আত্মা। আর ভাই ভাইকে মৃত্যুর হাতে সোপর্দ করবে, পিতা পুত্রকে, আর সন্তানরা তাদের পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে
এবং তাদেরকে মৃত্যুদণ্ডে দেবে, আর আমার নামের কারণে সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। কিন্তু তোমরা যখন নবী দানিয়েলের কথিত উজাড়ের ঘৃণ্য বস্তু দেখবে, যা যেখানে থাকার নয় সেখানে দাঁড়িয়ে আছে, যে পড়ে সে যেন বোঝে, তখন যারা জিহুদিয়ায় আছে তারা পাহাড়ের দিকে পালিয়ে যাক, মার্ক ১৩ গলার গুঙ্কন হাজিরিত করবে।
প্রতিহিংসার দিনসমূহের চূড়ান্ত ও পূর্ণ পরিপূর্তি অর্থাৎ শেষ সাতটি মহামারী দুই শ্রেণীর ওপর সম্পন্ন হওয়ার আগে রাজ্যের সুসমাচার সব জাতির মধ্যে প্রচারিত ও প্রকাশিত হতে হবে। সুসমাচারের বার্তা জাতিসমূহকে দেওয়া হবে যুক্তরাষ্ট্রে শিগগিরই আসন্ন রবিবারের আইন কার্যকর হওয়ার সময়, যখন ১,৪৪,০০০কে একটি নিশান হিসেবে উচ্চে তুলে ধরা হবে। প্রতিহিংসার দিনসমূহ বাবিলনের বেশ্যার ওপর কার্যনির্বাহী বিচারের সময়কালকে নির্দেশ করে, যা যুক্তরাষ্ট্রে রবিবারের আইন দিয়ে শুরু হয় এবং মিখায়েল উঠে দাঁড়ালে ও মানবের অনুগ্রহকাল সমাপ্ত হলে শেষ হয় এবং ঈশ্বরের ক্রোধ শেষ সাতটি মহামারীতে ঢেলে দেওয়া হয়।
সেই সময়কালটি হল মার্ক যে ঘণ্টা চিহ্নিত করেছেন এবং মহাভূমিকম্পের ঘণ্টা, আর সেই ঘণ্টা যখন ১০ রাজা তাদের সপ্তম রাজ্য পোপতন্ত্রকে দেওয়ার বিষয়ে সম্মত হয়, যখন শেষ আত্মাটিও সকল জাতির কাছে প্রচারিত সুসমাচার গ্রহণ করে, অনুগ্রহের সময় শেষ হয় এবং ঈশ্বরের ক্রোধ করুণাহীনভাবে ঢেলে দেওয়া হয়, সেই সময়কাল শুরু হয় যখন পতাকা উত্তোলিত হয়ে সুসমাচার সকল জাতির কাছে ঘোষণা করা হয় এবং শেষ হয় যখন শেষ ব্যক্তি পতাকার মাধ্যমে ঘোষিত, প্রচারিত ও প্রকাশিত সুসমাচারের বার্তায় সাড়া দেয়। সেই সময়কালটি হল প্রতিশোধের দিনগুলো।
লুকের ২১ অধ্যায়ে যিশু সেই সময়কালটি স্পষ্ট করে দিচ্ছেন, কারণ তিনি সেই শেষ প্রজন্মকে চিহ্নিত করছেন যারা তার দ্বিতীয় আগমনের আগে মারা যাবে না। তিনি একটি লক্ষণ চিহ্নিত করেন যা নবী দানিয়েল উল্লিখিত ধ্বংসের ঘৃণ্য বস্তু হিসেবে বর্ণিত। সেই লক্ষণটি হল যখন ধ্বংসের ঘৃণ্য বস্তু পবিত্র স্থানে দাঁড়ায় এবং যখন এটি যেখানে থাকা উচিত নয় সেখানে দাঁড়িয়ে থাকে, আর তখনই জেরুজালেম সেনাবাহিনী দ্বারা বেষ্টিত থাকে।
খ্রিস্টাব্দ ৬০০ সালে সেস্টিয়াসের সেনাবাহিনী জেরুজালেমকে ঘিরে ফেললে জেরুজালেমের খ্রিস্টানরা শহর ছেড়ে পালিয়ে যায়, এবং সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে শেষ পর্যন্ত ৭০ খ্রিস্টাব্দে সমাপ্তি হওয়া ধ্বংসযজ্ঞের সময় একজনও খ্রিস্টান মারা যায়নি। সেস্টিয়াস অবরোধ শুরু করেছিলেন, তারপর আপাতদৃষ্টিতে অজানা কারণে পিছু হটেন এবং শহরের খ্রিস্টানরা সংকেতটির সঙ্গে সম্পর্কিত সতর্কবার্তার নির্দেশ মেনে পালিয়ে যায়। ৭০ খ্রিস্টাব্দে টাইটাস আবারও অবরোধ বসিয়ে ধ্বংস সম্পূর্ণ করেন। সেস্টিয়াসের অবরোধটি, যাকে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয়, তার সূচনা ছিল, এবং টাইটাসের পরিচালিত অবরোধ ও ধ্বংসযজ্ঞই প্রথম ইহুদি রোমান যুদ্ধের সমাপ্তি ঘটায়।
সমগ্র ইতিহাসটি ৩.৫ বছর স্থায়ী ছিল, অবরোধ দিয়ে শুরু হয়ে অবরোধ দিয়েই শেষ হয়েছিল, এবং শুরুর সময়েই ঈশ্বরের জনগণের জন্য একটি চিহ্ন ছিল। ওই ইতিহাসকে খ্রিস্ট ঈশ্বরের প্রতিশোধের দিনসমূহ হিসেবে চিহ্নিত করেছিলেন। এটি তার মিশনে তিনি চিহ্নিত করবেন বলে নির্ধারিত একটি নির্দিষ্ট বিষয় ছিল। ওই দিনগুলি রোমের ব্যভিচারিণীর উপর কার্যকরী বিচারকে প্রতিনিধিত্ব করে, যা শীঘ্র আগত রবিবারের আইন দিয়ে শুরু হবে এবং মানুষের অনুগ্রহের কাল শেষ হলে শেষ হবে। বাবিলনের ব্যভিচারিণীর উপর কার্যকরী বিচারের সূচনায় ১,৪৪,০০০ একটি নিশান হিসেবে উত্তোলিত হবে, যা একটি চিহ্ন। ঈশ্বরের অন্য পাল যখন সেই চিহ্ন দেখবে, তখন তারা বাবিলন থেকে বেরিয়ে পালাবে, যার ধ্বংস জিরুসালেমের ধ্বংসের মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল।
আমরা পরবর্তী প্রবন্ধে লুকের ২১তম অধ্যায় নিয়ে পর্যালোচনা অব্যাহত রাখব।